ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? এটা জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালো মানুষের দলে থাকেন। আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন ধরেই ভূত এফএম অথবা ভূত ডট কম এর সাথে আছি। আমার নাম কামরুল হাসান ইমন। আমার বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা পৌরসভার একটি গ্রামে। গ্রামের নাম ইচ্ছাকৃতভাবে উল্লেখ করছি না। আজ আমি এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা মনে পড়লেই এখনো আমার শরীর ঠান্ডা হয়ে যায়, বুকের ভেতরটা কেঁপে ওঠে। অনেকবার ভেবেছি ঘটনাটা কাউকে বলবো, কিন্তু ভয়ে আর বলা হয়নি। আজ সাহস করে আপনাদের কাছে লিখতে বসে গেলাম। কথা না বাড়িয়ে, হিন্দির পাশে গদাবাগ এলাকায় গোপনীয়তার কারণে যে বিল্ডিংয়ে ছিলাম সেটার নাম উল্লেখ করছি না। ঘটনাটি ঘটে 2023 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে। গভীর রাত হলেই এই এলাকাগুলো ঢাকার অন্যান্য এলাকার তুলনায় একটু বেশি নির্জন হয়ে যেত। চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যেত। রাস্তার লাইটগুলো কুয়াশার মধ্যে ঝাপসা হয়ে থাকত, আর পুরো এলাকায় এমন নিস্তব্ধতা নেমে আসত যে নিজের নিঃশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যেত। আমার বেডরুমের ব্যালকনি থেকে কিছুটা দূরে একটা পুরনো ছয়তলা বিল্ডিং দেখা যেত। দিনের বেলায় বিল্ডিংটা একেবারেই সাধারণ মনে হতো, কিন্তু রাত গভীর হলে, বিশেষ করে শীতের ঘন কুয়াশায়, বিল্ডিংটা যেন অদ্ভুত এক নীরবতায় ঠেকে যেত। দূর থেকে তাকালে মনে হতো পুরো বিল্ডিংটা অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে, আর তার ছাদে যেন সবসময় কিছু একটা লুকিয়ে আছে। আমার অভ্যেস ছিল রাত 2-3 পর্যন্ত ব্যালকনিতে বসে ফোন ব্যবহার করা। একরাতে হঠাৎ চোখ পড়ল সেই বিল্ডিং এর ছাদের দিকে। দেখলাম ছাদের সরু রেলিংটার ওপর একটা কালো ছায়া মূর্তি ধীরে ধীরে হাঁটছে। প্রথমে ভেবেছিলাম কোনো মানুষ হবে, কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম কোনো মানুষ এত উঁচু আর সরু রেলিং এর ওপর এভাবে ভারসাম্য রেখে হাঁটতে পারে না। তার হাঁটার ভঙ্গিটাও ছিল অস্বাভাবিক। মাথাটা নিচু, হাত দুটো শরীরের পাশে ঝুলে আছে, অথচ একবারও টলছে না। মনে হচ্ছিল সে হাঁটছে না, বরং মাটির স্পর্শ ছাড়াই ভেসে ভেসে এগিয়ে যাচ্ছে। আমি চোখ সরাতে পারছিলাম না। হঠাৎ করেই ছায়া মূর্তিটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পরদিন একই সময়ে আবার তাকালাম, আবারও সে এসেছে। তারপর টানা 4 একই সময়, একই রেলিং, একই হাঁটা। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে প্রতি রাতে একই কাজ করতে বাধ্য করছে। আমি বিষয়টা খালামণিকে বলতেই ওনার মুখের রং মুহূর্তেই বদলে গেল। উনি আমার মূর্তিটার রেলিং এর ওপর হাঁটছিল, হঠাৎ সে থেমে গেল। ধীরে ধীরে মাথাটা আমার দিকেই ঘুরিয়ে দিল। সেই মুহূর্তে আমার মনে হল, এত দূর থেকেও সে আমাকে দেখছে। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। এরপর সে রেলিং থেকে নামল না, বরং ধীরে ধীরে যেন বাতাসের ওপর ভেসে সরাসরি আমার ব্যালকনির দিকেই এগিয়ে আসতে শুরু করল। প্রতি সেকেন্ডে মনে হচ্ছিল আমাদের মাঝের দূরত্ব কমে আসছে। আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। কোনোভাবে দৌড়ে ব্যালকনির দরজা বন্ধ করে দিলাম। তারপর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হল দরজার ঠিক ওপাশে যেন কেউ নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। আমি সাহস করে তাকাতে পারিনি। বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল ব্যালকনির ওপাশে কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর আমার ঘরের ভেতরে ঢোকার অপেক্ষা করছে। সেই রাতের পর থেকে আমি আর কোনো দিন গভীর রাতে বেলকনিতে যাইনি। আজও শীতের কুয়াশাচ্ছন্ন গভীর রাত দেখলেই সেই ছায়া মূর্তিটার কথা মনে পড়ে যায়। তখন অজান্তেই বেলকনির দরজাটা আমি পরীক্ষা করে দেখি, ভালোভাবে বন্ধ আছে তো। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি আমার ঘটনাটি প্রচারযোগ্য হয়, অনুরোধ থাকবে ঘটনাটি সবার সাথে শেয়ার করার আগে আমাকে জানাবেন। অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে এই ঘটনাটি শেয়ার করার জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে ঘটনা পাব। আমার মনে হয় যারা শুনলেন তাদের কাছেও এই ঘটনাটি ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম ইরফান, আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার উরালা গ্রামে। দিনটি ছিল ২৫ রোজার রাতে। আমার সাথে যা ঘটেছিল তা মুখে প্রকাশ করা সম্ভব না, তবুও বলছি, আমরা সব বন্ধুরা একটা কারখানায় কাজ করি আর রমজান মাস আসলে আমরা দুইটা পর্যন্ত কাজ করতাম। এমনই একদিন কাজ করতে করতে বন্ধুদের মাঝে চাঁদার পোতা কবরস্থানকে নিয়ে কথা উঠল এবং একটা কথা বলতে চাই, আমাদের আশেপাশে ১০টা গ্রামে এমন ভয়ঙ্কর কবরস্থান নেই যত রকমের বিষ তেল খাওয়া গলায় দড়ি দেয়া অ্যাক্সিডেন্টের লাশ ওই কবরস্থানেই দাফন করা হয়। এবং ঘটনা শুনেছি যে ওই কবরস্থানের আশেপাশে যারা বসবাস করে তারা গভীর রাতে ওই কবরস্থান থেকে বিভিন্ন রকমের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় এবং ওই কবরস্থানের পুরো গা ঘেঁষে একটা বাড়িতে আজ থেকে ৫ বছর আগে ৪ মানুষ বাস করত এবং তাদের সঙ্গে যা ঘটেছিল তা ওই ৫ বছর আগে সেই বাড়ি ছেড়ে অন্য জায়গায় তাদের চলে যাবার কারণ। যাওয়ার আগে তারা বলেছিল যে গভীর রাতে প্রায় ১২টার পরে তাদের বাড়ির চালে ঝুমুর ঝুমুর শব্দ হয়, লম্বা লাঠি দিয়ে তাদের টিনের চালে কেউ যেন বাড়ি মারত। বাড়ি ছাড়ার আগে এই সব তারা বলে গিয়েছিল। এই বিষয় নিয়ে আমরা সব বন্ধুরা সেদিন আলোচনা করছিলাম এবং একটা বন্ধু বলে উঠল, কারো সাহস নেই ওই কবরস্থানে রাতে একা যাওয়ার। আমি আবার সাহস দেখিয়ে বললাম, ঠিক আছে, আমি যদি যেতে পারি তোরা কি দিবি? আমার কথা শুনে ওরা বলল, যদি তুই যেতে পারিস তাহলে তোকে নগদ ৫০০ টাকা দেব। এই কথা শুনে আমি বললাম, ঠিক আছে, আজ রাতেই যাব। সেদিন ছিল ২৫ রোজার রাত। আমরা সবাই কাজ করতে করতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। রাত বাজে তখন ১টা। এবার আমি বললাম যে ইলেকট্রিসিটি যেহেতু চলে গেছে তাহলে আজকে আমাদের ছুটি। আমার কথা শুনে মালিক বলল, ঠিক আছে, আজ তোরা বাড়ি যা, আমাদের কারখানা থেকে চাঁদার পোতা ২ মিনিটের মতো রাস্তা। যখন আমরা চাঁদার পোতা কবরস্থানের ধারে চলে এসেছি আমার বন্ধুরা বলল, এবার একা একা ভেতরে যা, আমরা রাস্তা দিয়ে কবরস্থানের ওই পাশে গিয়ে তোর জন্য অপেক্ষা করছি, বলে ওরা চলে গেল। আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম এবং আল্লাহর নাম করে কবরস্থানের ভেতরে ঢুকলাম। আমি যেখান দিয়ে ঢুকেছি সেখানে একটা পুকুর এবং একটা বাড়ি আছে, আর ওটাই শেষ বাড়ি। তারপর শুধু ভয়ঙ্কর জঙ্গল আর নতুন পুরনো কবর, পরিত্যক্ত পুকুর। আমি সেই কবরস্থানে ঢুকতেই একটা পুকুরের পার দিয়ে হেঁটে হেঁটে কবরস্থানের ভেতরে প্রবেশ করছি। খানিকটা গিয়ে পাশে একটা পুকুর থেকে জোরে জোরে কেমন একটা শব্দ শুনতে পাই। পানি যেন ঝুরঝুর করে পড়ছে, শব্দ হচ্ছে। আমি তেমন একটা গুরুত্ব দেই না, আমি মনে করেছি যে মাছেরা হয়তো এমন করছে। তারপর আস্তে আস্তে কবরস্থানের ভেতরে প্রবেশ করছি। দূর থেকে দেখি যে একটা নতুন কবর আমার ফোনের ফ্ল্যাশ লাইটের আবছা আলোয় দেখা যাচ্ছে। কবরের ওপরে কাঁচা বাঁশ। আমি কবরটা দেখে একটু ভয় অনুভব করি, তবুও আল্লাহর নাম নিয়ে সামনে এগিয়ে যেতে থাকি। সময় তখন রাত 1:27। আমি আল্লাহর নাম করতে করতে সামনে এগিয়ে গেলাম এবং ওই কাঁচা কবরের পাশ দিয়ে এগোতে লাগলাম। খানিকটা গিয়ে আমি যেন এক শূন্যে হারিয়ে গেলাম। মনে হচ্ছে পুরো কালো অন্ধকার চারিদিকে গোল করে আমাকে ঘিরে নিয়েছে, গিলে নিয়েছে। মনে হচ্ছে আমার কিছুটা ভয় লাগছে। আমি জোরে জোরে আল্লাহর নাম নিতে শুরু করলাম। তখনও কিছু হয়নি। ওই কবরস্থানের মধ্যে রাতের অন্ধকার আমি পথ হারিয়ে ফেললাম। আমি ফোনের দিকে তাকিয়ে দেখলাম সময় তখন রাত 1:35। আমি গুগল ম্যাপ খুলে রাস্তা দেখে নিলাম। রাস্তা দেখার পর ফোন বন্ধ করে এগোতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম আমার পা একটা গর্তের মধ্যে পড়েছে। তারপর পায়ের দিকে লাইট মারতে যা দেখলাম তা দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি দেখি একটা পুরাতন ফাঁকা কবরের ওপর আমার পা পড়েছে। আমি সেই মুহূর্তে ওখান থেকে পা তুলে তাড়াহুড়ো করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে অনুভব করলাম যেন কেউ আমাকে পেছন থেকে দেখছে। আমি সেটা বুঝতে পারলাম। তারপর হঠাৎ কে যেন পেছন থেকে আমার নাম ধরে আমাকে ডাকল। আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হচ্ছিল যে এটা মনের ভুল হতে পারে। আর একবার নাম ধরে ডেকে উঠল। আমি এবার ভয় কাট হয়ে গেছি। আমার মনে হচ্ছে যে কোনো একটা ছায়া আমাকে পেছন থেকে ফলো করছে। আমি জোরে জোরে দোয়া দুরুদ পড়তে লাগলাম। আমি অনেক জায়গায় শুনেছি যে পেছনে কোনো কিছু অনুভব করলে ঘাড় ঘুরিয়ে দেখতে নেই, সেই জন্য আমি একবারও পেছনে দেখিনি। তারপর আমি যত সামনে যাই তত দেখি দুই সাইডে পুরনো কবর, ভেঙে যাওয়া আলগা কবর। আর সেই কবর দেখে আমি দৌড়াতে শুরু করি। সামনে কিছু আলো দেখতে পাই। তারপর দেখি আমার বন্ধুরা লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জোরে নিঃশ্বাস ফেললাম এবং ওদের কাছে গিয়ে বললাম, তোরা তাড়াতাড়ি আমাকে বাড়ি দিয়ে আয়। তারপর সেদিন রাতে বাড়ি গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না, শুধু ওই ফাঁকা কবর আর আমার নাম ধরে যে ডেকেছিল সেই কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি কোন রকমে আল্লাহর নাম নিতে নিতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। তার পরের দিন সকালবেলা আমার জ্বর এলো। আমার মা আমাদের গ্রামের এক হুজুরকে ডেকে নিয়ে আসলেন। তিনি কি ঘটেছিল জিজ্ঞেস করলে আমি সব বললাম। আমাকে বললেন, আর জীবনেও যেন ওই কবরস্থানের আশেপাশে আমি না যাই। তিনি বললেন, কপাল ভালো যেটা রমজান মাস চলছে, সেই জন্য কোনো ক্ষতি করতে পারেনি। অন্য সময় হলে ওই কবরস্থান থেকে বেঁচে ফিরে আসতে পারতিস না। ওখানে অনেক খারাপ জিন বা আত্মা আছে যারা নিজের ইচ্ছায় গলায় দড়ি দেয় বা বিষ তেল খেয়ে মারা যায়। এই ছিল আমার ঘটনা। আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে। যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি এই ঘটনাটি আমার মতো আপনাদেরও কিছুটা হলেও ভয়ঙ্কর আনন্দ দিতে পেরেছে। আপনাদের কাছ থেকে এরকম ঘটনা চাই, সেই সাথে চাই আপনারা সবাই ভিজিট করুন অন্য ভুবনে। Yeah!
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তালে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তালে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি এস এম মোজাম্মেল রাকিব লিখছি ঢাকার বনশ্রী থেকে। ভূত ডট কমের সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। অনেকদিন ধরে লিখব বলে লেখা হয়নি, আজ বসে পড়লাম লেখার জন্য। ঘটনাটি আজ থেকে প্রায় 40 কি 45 বছর আগের হবে। ঘটনাটি শুনি গত বছর আমি আমার দুই বন্ধু মিলে সিলেটে ঘুরতে গিয়ে। সিলেটের শ্রীমঙ্গলের এক স্থানীয় চা দোকানদারের কাছ থেকে শোনা ঘটনাটি আজ আপনাদের সাথে শেয়ার করব। চা দোকানদারের নাম রহমত। ঘটনাটি ঘটে তার ছোট কাকার সাথে। রহমত ছদ্মনাম। আমি তার ভাষায় ঘটনাটি বলছি। আমি রহমত। আমার বাসা শ্রীমঙ্গলের লাওয়াছড়া চা বাগানের পাশেই। সময়টা 1980 কি 82 সালের মধ্যে কোনো এক শীতের রাতে। আমার চাচা থাকত তখন সিলেট শহরে। আমার ছোট চাচা ছিল খুবই ডানপিটে স্বভাবের। আমার আর আমার চাচার মধ্যে বয়সের তেমন কোনো পার্থক্য ছিল না, তাই চাচা আসলে আমাদের দুইজনের আড্ডাটা খুব জমে। একদিন রাতে আড্ডা দেওয়ার সময় আমার চাচা আমাকে বলেন, চল দুজন একটু হেঁটে আসি। এমনিতে শীতের রাত, সময় রাত 10টার কাছাকাছি হবে, বাইরে প্রচণ্ড কুয়াশা এবং শীত পড়েছে। তাই আমি চাচাকে বলি, না এখন রাতে বের হব না। চাচা বলে, আরে কিছু হবে না, চল দুজন মিলে হেঁটে আসি, হাঁটলে ভালো লাগবে। আমি যেতে চাইলাম না, কারণ বেশি রাতের পাহাড়ি রাস্তায় হাঁটা নাকি ভালো না, আমার দাদি বলেছিলেন। তবুও চাচা জোর করায় হাঁটতে বের হই। শীতের রাতে বের হলাম দুজন হাঁটতে। কিছুক্ষণ হাঁটার পর একটা স্থানে এসে দুজন দাঁড়িয়ে পড়লাম। মনে হল কেউ যেন আমাদের পেছন পেছন আসছে। আমার চাচার হাতে একটি লাল টর্চ লাইট ছিল। অনেকে চিনবেন, 1980-90 এর দশকে এরকম এক ধরনের লাল টর্চ লাইট ছিল যেগুলোর মাথার অংশ বাঁকা করে চার্জ দেওয়া হতো। আমার চাচা কেউ বাজার থেকে ফিরছে মনে করে পেছনে টর্চ লাইট মেরে দেখলেন, পেছনে কেউ নেই। সাথে সাথে আমাকে জিজ্ঞেস করল, তুই কি কার আওয়াজ শুনেছিস? আমি বললাম, হ্যাঁ কেন? আমার চাচা বলল, কিছু না, চল সামনে যাই, সামনের মসজিদ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসব। আমি অবাক হই। আমার চাচা ছোটবেলা থেকে বড় হয়েছে ওই গ্রামে। তিনি জানেন যে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে শুধু চা বাগান ছাড়া কিছুই নেই। তাহলে মসজিদ আসলো কোথা থেকে? আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা এখানে মসজিদ কোত্থেকে আসলো? চাচা বলল, আছে, চল দেখবি। আমি কিছুটা আশ্চর্য হলাম, তবু চাচার সাথে গেলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি অবাক হয়ে যাই। হঠাৎ করে আমার চাচা আমাকে বলে, দেখ তো তোর ডান পাশে মসজিদটা। আমি পুরো হতবাক, এখানে মসজিদ আসলো কোথা থেকে? আমি চাচাকে বললাম, চাচা এই মসজিদ কবে হলো? চাচা বলল, এই মসজিদ তো অনেক আগের। এরপর আমার চাচা আমাকে বলল, চল 2 রাকাত নামাজ আদায় করি। আমি আরো অবাক হই। আমার চাচাকে আমার দাদি মারধর করত নামাজ আদায়ের জন্য, আর সে কিনা নিজ থেকে নামাজ পড়বে বলছে। যাই হোক, আমি অবাক হলেও মনে মনে কিছুটা খুশি হলাম যে চাচার মধ্যে কিছুটা পরিবর্তন হচ্ছে। আমি আর চাচা মিলে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি। এরপর মসজিদ থেকে বের হয়ে দুজন কথা বলতে বলতে চলে আসি বাসার কাছাকাছি। বাড়ির কাছাকাছি আসার সময় আমাদের একটি পারিবারিক কবরস্থান পড়ে। ওই কবরস্থানের পাশেই ছিল 3টি তাল গাছ। আসার পথে হঠাৎ করে কিছু একটার সাথে আমি হোঁচট খাই। তাকিয়ে নিচে দেখে যখন মাথা উঠালাম, তখন পাশে দেখি আমার চাচা নেই। আমি চাচাকে ডাক দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। এবার আমার মনের মধ্যে ভয়ের মাত্রা বেড়ে গেল। চাচা হঠাৎ কোথায় গেল? এই মাত্র তো আমার সাথে ছিল। আমি কিছু না বুঝতে পেরে যখনই দৌড় দিতে যাব, তখনই মনে হলো আমি যেন মাটির সাথে আটকে গেছি, পা নাড়াতে পারছি না। কি হচ্ছে এসব? মনে মনে সুরা পড়তে লাগলাম। দুই থেকে তিন মিনিট পর আমি পা নাড়াতে পেরে দিলাম দৌড়। এক দৌড়ে আমি আমার বাড়ির সামনে এসে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে দেখতে পাই আমার দাদির ঘরে, গায়ে প্রচণ্ড জ্বর। আমার বাবা আমাকে জিজ্ঞেস করে আমি কাল রাতে একা কোথায় গিয়েছিলাম। আমি কথা বলতে যাব, তখনই দেখলাম কথা বলতে পারছি না, আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমার বাবা গ্রামের মসজিদের ইমামকে ডেকে নিয়ে এসে ঝাড়ফুঁক করান। এরপর আমি কথা বললে সবার আগে আমি ছোট চাচাকে জিজ্ঞেস করি, চাচা তুমি আমাকে একা কবরস্থানের পাশে রেখে কোথায় গিয়েছিলে? আমার চাচা আমার কথা শুনে যা বলল, তা শুনে আমি নিজে হতভম্ব হয়ে গেলাম। আমার চাচা বলেন, আমি কেন তোকে কবরস্থানের পাশে রেখে চলে আসব? আর তুই তো কাল রাতে খাওয়ার পর ঘুমাবি বলে চলে গেলি, কি বলছিস এসব? আমি পুরো অবাক হয়ে যাই। তাহলে কাল রাতে আমি কার সাথে আড্ডা দিলাম আর কার সাথে বাইরে গেলাম, নামাজ পড়লাম? আমার কি হয়েছে জানতে চাইলে আমাদের মসজিদের ইমামকে আমি সবকিছু খুলে বলি। উনি সব শোনার পর আমাকে ভালোভাবে ঝাড়ফুঁক করে একটি তাবিজ টানা চল্লিশ দিন পড়তে বলেন। এই ঘটনার এত বছর পর আজও সেই রাতের রহস্য আমি খুঁজে পাই না। জ্বর ভালো হবার পর আমি সেই মসজিদের জায়গায় যাই, কিন্তু গিয়ে কিছুই দেখতে পাই না। আর আমার চাচা যদি আমার সাথে না গিয়ে থাকে, তাহলে রাস্তার মাঝে দুজন একসাথে দাঁড়িয়ে যাওয়া, পেছনে লাইট মেরে কেউ আসছে কিনা দেখা, এসব কি হলো? এই ছিল ঘটনা। আসলে আমারও জানতে ইচ্ছা করছে এইটা কোন রহস্য নাকি বাস্তবতা। লেখায় ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, পরে সময় করে লিখব। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।